সবাই বলবেন গ্রাম্য
গ্রাম্য
ধর্ম
ধর্ম
নিবৃত্তি
নিবৃত্তি
চ গ্রাম্য ধর্ম নিবৃত্তি চ
গ্রাম্য ধর্ম নিবৃত্তি চ
মুখ্য
মুখ্য
ধর্ম
ধর্ম
রতি
রতি
তথা
তথা
মুখ্য ধর্ম রতি তথা
মুখ্য ধর্ম রতি তথা
মিত
মিত
মেধ্য
মেধ্য
অদনম
অদনম
সস্বাত
সস্বাত
মিত মেধ্য অলনম সস্বাত বিবিক্ত সেম
সেম
সেবনম বিবিক্ত ক্ষেম সেবনম গ্রাম্য ধর্ম নিবৃত্তি
গ্রাম্য ধর্ম নিবৃত্তি
গ্রাম্য ধর্ম নিবৃত্তি চ
গ্রাম্য ধর্ম নিবৃত্তি চ
মুখ্য ধর্ম রতি তথা
মুখ্য ধর্ম রতি তথা
মিত মেধ্য অদমন মিত মেধ্য অদনম সস্য
মিত মেধ্য অদনম সস্য
বিবিক্ত ক্ষেম সেবনম
বিবিক্ত ক্ষেম সেবনম
গ্রাম্য
গ্রাম্য
প্রচলিত প্রথা অনুসারে
প্রচলিত প্রথা অনুসারে
ধর্ম
ধর্ম
ধর্ম আচরণ
ধর্ম আচরণ
নিবৃত্তি
নিবৃত্তি
সমাপ্ত করে
সমাপ্ত করে
চ
চ
এবং মুখ্য মুক্তির জন্য
মুক্তির জন্য
ধর্ম
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 ধর্ম অনুশীলন
ধর্ম অনুশীলন
রতি
রতি
আকৃষ্ট হয়ে
আকৃষ্ট হয়ে
তথা সেইভাবে মিত স্বল্প মেধ্য
শুদ্ধ
শুদ্ধ অদনম আহার করে সস্বত সর্বদা বিবিক্ত
বিবিক্ত
নির্জনে
নির্জনে
সেম শান্তিপূর্ণ সেবন
শান্তিপূর্ণ
মানুষের কর্তব্য হচ্ছে
মানুষের কর্তব্য হচ্ছে
প্রচলিত প্রথা অনুসারে তথাকথিত যে ধর্ম আচরণ হয় সেই সমস্ত গ্রাম্য ধর্ম পরিত্যাগ করে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় যে মুখ্য ধর্ম
মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় যে মুখ্য ধর্ম
তার প্রতি আকৃষ্ট হওয়া
তার প্রতি আকৃষ্ট হওয়া
মিতাহারী হয়ে
মিতাহারী হয়ে
সর্বদা নির্জন স্থানে বাস করা উচিত যাতে জীবনে তাৎপর্য শিল্প উপাধি দ্বারা প্রদত্ত অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য অথবা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের ধর্ম আচরণ না করতে এখানে অনুমোদন করা হয়েছে। বুঝা গেল? অর্থনৈতিক উন্নতি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে ধর্ম আচরণ তা না করতে এখানে কপিল দেব তিনি উপদেশ করছেন, অনুমোদন করেননি। যেটা আমরা অর্থনৈতিক উন্নতিকে ধর্ম মনে করি, ইন্দ্রিয় সুখ সাধনটাকে ধর্ম মনে করি, তো সেটা কপিল দেব অনুমোদন করছেন না। ওটা হচ্ছে প্রচলিত প্রথা, জাগতিক প্রথা, গ্রাম্য কথা। বলে না না, ওই যা কিছু করো অর্থনৈতিক উন্নতিটাকে মেন মনে করে যারা, আর ইন্দ্রিয় তৃপ্তিটাকেই বেশি করে মনে করে, এটাই ঠিক। তো সেটা কপিল দেব চান না। জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্তি লাভের জন্যই কেবল ধর্ম আচরণ করা উচিত। শ্রীমদ ভাগবতের শুরুতেই উল্লেখ করা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সেটি যার দ্বারা পরমেশ্বর ভগবানের অহিতুকি ভক্তি লাভ করা যায়। মানে কোনো আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে কোনো কিছু ধর্ম আচরণ করা উচিত না, কেবল ভগবানের প্রীতি বিধান করা, সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম। হ্যাঁ, প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে ৬ নম্বর শ্লোকে বলা হয়েছে, সবই পুংসাম পুরু ধর্ম যত ভক্তির অধিক সজে অহিতুকি অপ্রতিহতা য আত্মা সুখুশীল। যে ধর্ম আচরণে আমাদের আত্মপ্রসন্নতা আসবে সেই ধর্ম আচরণ করতে বলছেন, মুখ্য ধর্ম, যেটার দ্বারা আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি, আত্মার প্রসন্নতা হবে। আর যেগুলি দ্বারা সামাজিক ধর্ম বা গ্রাম্য ধর্ম প্রচলিত প্রথা অনুসারে যে ধর্ম যেগুলি আমরা করছি, হ্যাঁ, সেগুলির দ্বারা কখন আত্মপ্রসন্নতা হবে না, দেহিক সুখ হবে, হ্যাঁ, সেটা প্রকৃত ধর্ম নয়। সেজন্য বুদ্ধিমান হওয়া উচিত, কী করে আমি সম্পূর্ণ প্রসন্নতা থাকব, আত্মপ্রসন্ন কী করে হবে, আত্মপ্রসন্ন হলে আর সব প্রসন্নতা অটোমেটিক হয়ে যাবে, তো সেটা মানুষ জানে না। তারা মনে করছে দেহকে সুখ দিলেই হ্যাঁ সেটাই হচ্ছে মনে হয় সব, কিন্তু না, সেটা অনিত্য। কারণ আত্মা যখন সুখ হবে তখন অটোমেটিকলি দেহের সমস্ত আনন্দ আসবে স্বাভাবিকভাবে। আলাদা করে করার চেষ্টা করতে হয় না, কেবল ভগবানের প্রীতিবিধান করার জন্যই অহেতুকি ভক্তি লাভ করতে হয়, সেটা হচ্ছে পরম ধর্ম। এই প্রকার ধর্মানুশীলন কোনো রকম বাধা বিপত্তির দ্বারা প্রতিহত হয় না। অনেক সময় আমরা কখনো বাধা প্রতিহত করছি, কিন্তু এটা বিশেষ করে এটাকে কখনো প্রতিহত করতে নেই। কোনো রকম বাধা বিপত্তি এলো, হ্যাঁ, ভগবত ভক্তির পন্থা যেটা সঠিক সেটা কখনো আমরা বন্ধ করা উচিত না। আর এই ধর্মানুশীলন যদি সঠিকভাবে কেউ করে, আত্মপ্রসন্নতা করে, তখন সেটা আর বন্ধ হবে না। যেহেতু আমরা কিছু ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত হয়ে যাই, তাই আমরা প্রথমে গ্রহণ করে আবার ছেড়ে বন্ধ হয়ে যায়। সেদিন এখানে বলছেন যে সঠিক আকারে কেউ অনুশীলন করবে ভক্তির পন্থা, সেই অনুশীলন কোনো রকম বাধা কেউ বিপত্তি কেউ সে মানবে না, সে রাখবে না, বাধা বিপত্তি প্রতিহত হয় না, সেটা বন্ধ হবে না। সত্য বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদেও বন্ধ হবে না, একদম দৃঢ় থাকবে। কেন না, যখন বুঝে যায় একদম 100% যখন বুঝে যায় এটাই হচ্ছে আসল। আর পারিপার্শ্বিকভাবে ভগবান অনেক বাধা দিবেন, তো সেই বাধা দিবে, কিন্তু ভক্তিতে এত সে আসক্ত থাকে সেগুলো সে বুঝতে পারে না, সেজন্য সে বিচলিত হবে না, আর সেটা কখনো প্রতিহত করতে পারবে না সেই ভক্তিকে। এবং এই ধর্ম আচরণের ফলে আত্মা সুপ্রসন্ন হবে। এখানে তাকে মুক্ষ ধর্ম বা মুক্ষের জন্য অনুষ্ঠিত ধর্ম বা জড়া প্রকৃতির কলুষের বন্ধনের অতীত বলে বর্ণনা করা হয়েছে। সেটা কি? সবই পুংসাম পরধর্ম যত ভক্তির অধ্যক্ষ, কেবল ভগবানের সেবা অধ্যক্ষ, মানে ইন্দ্রিয় জ্ঞানের অতীত যে ভগবান তার সেবা, অহিতকি সেবা, আবার কোনো আশা নিয়ে নয়, ভগবান কিছু দাও এরকম আশা করে না, জাগতিক কোনো আকাঙ্ক্ষা করে নয়, ভগবানের সেবা অহিতুকি হবে। মহাপ্রভু এই জন্য এসে শিখালেন, ন ধর্ম ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি স্বরে ভবতার ভক্তির অহিতুকি। এই ভক্তিটাকে এখানে বলা আছে মুখ্য ধর্ম, যার দ্বারা আত্মা প্রসন্ন হবে সেই অনুশীলন করা আমাদের উচিত। আর এই ধর্ম যখন সঠিকভাবে আচরণ হবে তখন তাকে আর কেউ বাধা বন্ধ করতে পারবে না। কেউ আসে অনেক কিছু বলবে, খারাপ কিছু করবে, তাও বাইরে থেকে কত বাধা দিবে, তবুও সে বন্ধ হবে না, সে জানে এগুলো অনিত্য আর এটাই আসল। সে বুঝতেই পারবে না অন্য কোনো জিনিস খারাপ তার কাছে আসছে, সে সব কিছু মনে করবে যে এইগুলা তার কাছে এটা জানে না, আমার এগুলো মনে করছে এটা জানে না, এরা কী বলছে। হরিদাস ঠাকুর যেমন 22 বছর প্রহার করা হচ্ছে, কিন্তু সেটা কি তাকে হরিনাম প্রতিহত করেছিল? হয়নি। 22 বছর প্রহার করছে, তার হরিনামকে প্রতিহত করতে পারিনি, বন্ধ করতে পারিনি, পেরেছিল? বলছে কি, প্রভু এরা অজ্ঞ, এরা জানে না, এরা কি করতে হয় বুঝে না, এরা কি করছে সেটা জানে না, এদের আপনি ক্ষমা করুন। তাদের প্রতি আবার শ্রদ্ধাশীল মানে কৃপা করছেন, ভগবানের প্রার্থনা করছেন, ভক্ত মানে এরকমই। যখন আমরা শুদ্ধভাবে আচরণ করবো তখন অন্যের খারাপটাও সে করলেও সে দেখবে না, সে চিন্তা করবে না, হ্যাঁ এটা ভগবান কর্ম অনুসারে এটা হচ্ছে, সে বাধা তার ভক্তি জীবনকে কখনো কলুষিত করবে না। সে সর্বদা হ্যাঁ এগুলি জড়জাগতিক যে কলুষিতা অতীত বলে মনে করে এই ভগবত ভক্তি গ্রহণ করবে। মানুষ সাধারণত অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য অথবা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ধর্ম আচরণ করে, কিন্তু যিনি যোগ মার্গে অগ্রসর হতে চান তার জন্য তা অনুমোদিত হয়নি। অনেক লোক ধর্ম করছে কেন, কিছু পাওয়ার জন্য, সেটা ভাগবত ধর্ম না, ভাগবত ধর্ম চাওয়ার ধর্ম না, ভাগবত ধর্ম হচ্ছে দেওয়ার ধর্ম। কেন দেওয়ার ধর্ম না, আমি অংশ, অংশের কাজ হচ্ছে ভগবানের জিনিস তার সেবাতে নিযুক্ত করবো, এটাকে বলে দেওয়ার ধর্ম। যা কিছু আমার কাছে আছে সব কৃষ্ণের, তাই এটা কৃষ্ণের জিনিস, কৃষ্ণকে দিয়ে তার সেবা করবো, আমার নয়, কিন্তু আমি কৃষ্ণ থেকে চাইবো এরকম না, যেটা আছে যেগুলো পাচ্ছি সেটা কৃষ্ণেরই, তিনি দিয়েছেন, কিন্তু আমাকে চাওয়ার দরকার হয় না। একটা মা সে জানে তার বাচ্চার এখন কী লাগবে, হ্যাঁ কি না, এটা লাগবে সেটা লাগবে, সে অটোমেটিক দেয়, এখন তাকে খাওয়াতে হবে, এখন তাকে স্নান করাতে হবে, এখন তাকে পোশাক পরাতে হবে, বাচ্চাকে চায়। তা আমাদের ঠিক ওই রকমই, যা প্রয়োজন ভগবান অটোমেটিক দিবেন, আমাদের চাওয়ার কোনো লাগবে না, সেই জন্য আমাদের সরল বাচ্চার মতো থাকতে হবে, কিছু চাওয়ার প্রয়োজন নেই, সেটাই হচ্ছে মুখ্য ধর্ম। যার ফলে আত্মার প্রসন্নতা হবে, তখন সে বাচ্চা সুরক্ষিত থাকবে। ঠিক তেমনি আমাদের এরকম শিশু হয়ে যেতে হবে, কিছু চাওয়ার কোনো বাবা মা কিছু চাওয়ার নেই, অটোমেটিক্যাল ছেলেকে সব কিছু দিয়ে যাচ্ছে। তো সেটাই হচ্ছে প্রকৃত ভক্তিতে অগ্রসর হওয়া। আর ইন্দ্রিয় তৃপ্তি, অর্থনৈতিক উন্নতি এগুলি কখনো ভক্তি নয়, অনুমোদন করা হয়নি। পরবর্তী গুরুত্বপূর্ণ শব্দটি হচ্ছে নিত্য মেধ্য দনম, অর্থাৎ মানুষের কর্তব্য হচ্ছে অত্যন্ত অল্প আহার করা, খুব বেশি আহার করে নেওয়া উচিত। বেশি আহার করে নিয়ে পেট বড় হয়ে যাচ্ছে, বেশি আহার করে নিয়ে হুসফুস করছে, ঘুমাতে পারছে না, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আর কত রকম তখন ঘুমাতে পারছে না, বসতে পারছে না, সেজন্য অতিরিক্ত আহার করা হচ্ছে না। প্রভুপাদ বলছেন 50% আহার করা উচিত, আর হাওয়া 25%, জল 25%, এরকম সম্পূর্ণ পূরণ করতে হবে। সেদিন একদম বেশি খাওয়া উচিত না, একবারে অনেক বেশি খেয়ে নেয় না, সেদিন গেল যে অল্প আহার করতে হবে। অল্প আহার মানে নয় যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত খাওয়া উচিত না। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে যোগী যেন তার ক্ষুধার মাত্রার অধিক পরিমাণ কেবল আহার করে, অর্থাৎ কেউ যদি এত ক্ষুধার্ত হন যে তিনি এক সের খাদ্য ভোজন করতে পারেন, তাহলে এক সের খাদ্য আহার করার পরিবর্তে তার কর্তব্য হচ্ছে আধা সের খাদ্য আহার করা, এবং বাকি অংশটি পূর্ণ করার জন্য পয়া জল করা, পান করা, এবং উদরে এক চতুর্থ বায়ু, এটা প্রভাত বলছেন, গমনাগমনের জন্য খালি রাখা। কেউ যদি এইভাবে আহার করেন তাহলে তার কখনো বদহজম হবে না এবং রোগও হবে না। যোগীর কর্তব্য শ্রীমদ ভাগবত এবং অন্যান্য শাস্ত্রের নির্দেশ অনুসারে এইভাবে আহার করা, যেন গীতায় কৃষ্ণ যুক্ত আহার বলেছেন, যুক্ত আহার, যুক্ত বিহার। যোগীর কর্তব্য নির্জন স্থানে বাস করা, যেখানে যোগাভ্যাসে কেউ কোনো বিঘ্ন সৃষ্টি করবে না। তা আমাদের নিরিবিলি থাকা মানে সর্বদা কৃষ্ণ ভক্তিকেই আশ্রয় করে থাকা, সেটাকে নিরিবিলি বাসস্থান, মানে যেখানে সবাইকে নিয়ে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা যাবে। আমরা হয়তো নির্জনে একা একা বসলেও নষ্ট হয়ে যাবো, কিন্তু ভক্ত সঙ্গে থাকাটাকেও নির্জন বলা যেতে পারে। ভক্ত সঙ্গে কেবল কৃষ্ণ কথা আলোচনা হবে, কিন্তু অন্যান্য জায়গায় গেলে কৃষ্ণ কথা হবে না, তো সেই জন্য নির্জনে বসতে বলা আছে। এটা খুব সুন্দর একটা পয়েন্ট যে আমাদের নির্জনের স্থানে বাস করা যাবে, কিন্তু আমরা কলনিষ্ঠ, আমাদের মন চঞ্চল, যেখানে কেবল কৃষ্ণ কথা আলোচনা হয় সেটাই নির্জন স্থান। কৃষ্ণ কথা ছাড়া যেসব স্থান সেটাই আছে খারাপ। আমরা ভক্তের সঙ্গে থেকে যদি কৃষ্ণ কথা আলোচনা না করি তাহলে সেটা খারাপ, সেটা নির্জন নয়। তো সেটা নির্জন মানে অন্যান্য খারাপ জিনিস যেখানে আসবে না, যে কথাবার্তা হবে না, তাই জন্য আমরা ভক্তের সঙ্গে এই জন্য করি, এটাকে নির্জন বাসস্থান। সেখানে গিয়ে হরি কথা হবে, হরি নাম শোনা হবে, এই জন্য নাম হট্ট সঙ্গ, ওখানে যেন কোনো অন্যাবশ্যক কথা বলা না হয় কৃষ্ণের কথা ছাড়া, তাহলে সেটা নির্জন হলো না, সেটা প্রজ্বলপের স্থান হয়ে গেল। তো এটা খুব সুন্দর পয়েন্ট, যেখানে এখানে প্রভাত বলেছেন যোগাভ্যাস করতে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না। তবে ভক্ত সঙ্গে হরি কথা শোনা, কীর্তন করা, প্রসাদ খাওয়া, সেখানে আর কেউ বিঘ্ন করবে না। কিন্তু যখন অন্য জায়গায় গিয়ে যেখানে অভক্ত সঙ্গে যাবো সেখানে বিঘ্ন আসবে। কিন্তু ভক্ত নির্জন স্থান তৈরি করাবে, অন্য লোকদেরকে নিয়ে, কর্মীদের কথা শুন না শুনে তাদেরকে দিয়ে কৃষ্ণ কথা শোনাবে, কৃষ্ণ প্রসাদ খাওয়াবে, হরিনাম করাবে, ভাগবত শোনাবে। তো সেজন্য আমাদের এগুলি বুঝতে হবে। পরমেশ্বর ভগবান বললেন, হে রাজমাতা, হে মাতা, হে রাজপুত্রী, এখন আমি আপনার কাছে যুগের লক্ষণ বর্ণনা করব, যার উদ্দেশ্য হচ্ছে মনকে একাগ্র করা। এই পন্থা অনুশীলনের ফলে মানুষ প্রসন্ন হতে পারে এবং পরম সত্যের পথে অগ্রসর হতে পারে। কপিল দেব তার মাকে এসব বলছেন, মানুষের যথাসাধ্য স্বধর্ম আচরণ করা উচিত এবং বিধর্ম আচরণ পরিত্যাগ করা উচিত। ভগবানের কৃপায় তিনি যা প্রাপ্ত হন তার নিয়ে তার সন্তুষ্ট থাকা উচিত এবং গুরুদেবের পাদপদ্মের আরাধনা করা উচিত। গুরুদেবের পাদপদ্মের আরাধনা কি সেটা? এই শ্লোকে অনেকগুলি গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার হয়েছে যেগুলি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু সেই শব্দগুলির গুরুত্বপূর্ণ অঙ্গগুলি সম্বন্ধে কেবল আমরা সংক্ষেপে আলোচনা করব। চরম বর্ণনাটি হচ্ছে আত্ম বিচরণার অর্চনম। আত্মবিদ মানে যিনি আত্মাকে উপলব্ধি করেছেন বা সদ্গুরুদেব। আত্ম উপলব্ধি না হলে এবং পরমাত্মার সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে অবগত না হলে সদ্গুরু হওয়া উচিত নয়। এখানে উপদেশ দেওয়া হয়েছে যে সদ্গুরুর অন্বেষণ করে তার শরণাগত হতে, অর্চনম, কারণ তার কাছে প্রশ্ন করে তার আরাধনা করে চিন্ময় কার্যকলাপ সম্বন্ধে শিক্ষা লাভ করা যায়। প্রথম উপদেশ হচ্ছে স্বধর্ম আচরণ। যতক্ষণ পর্যন্ত আমাদের এই জলদেহটি রয়েছে ততক্ষণ আমাদের বিভিন্ন ধর্ম আচরণ নির্দেশ দেওয়া হয়েছে। এই ধর্মগুলি চারটি বর্ণে বিভক্ত হয়েছে, কি সেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই সমস্ত বিশেষ ধর্মগুলি উল্লেখ শাস্ত্রে রয়েছে, বিশেষ করে ভগবদ্গীতায়। স্বধর্ম আচরণ মানে হচ্ছে তিনি যেন যে বর্ণে রয়েছেন শ্রদ্ধা সহকারে যথাসাধ্য সেই বর্ণের ধর্ম আচরণ করা, কখনো অন্যের ধর্ম গ্রহণ করা উচিত নয়। কেউ যদি কোনো বিশেষ সমাজে বা গোষ্ঠীতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সেই বিশেষ শ্রেণীর জন্য যে ধর্ম নির্দিষ্ট হয়েছে তা তার আচরণ করা কর্তব্য। কিন্তু কেউ যদি আধ্যাত্মিক পরিচয়ে স্তরে উন্নীত হওয়ার ফলে কোনো বিশেষ সমাজে বা গোষ্ঠীতে জন্মগ্রহণ করার উপাধি অতিক্রম করার সৌভাগ্য অর্জন করে থাকেন তাহলে তার স্বধর্ম হচ্ছে সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের সেবা করা। যে ভগবানের সেবা করতে এখন পর্যন্ত ঢুকিনি তার কি না যে কর্তব্য কর্ম তার আছে, ব্রাহ্মণ তার পূজা অর্চনা এসব করা উচিত, ক্ষত্রিয় তার যুদ্ধভূমিতে থাকা উচিত, বৈশ্য তার এগুলি করা উচিত, এগুলি আচরণ করে যেতে হবে। বৈশ্য সে চাষবাস করবে, সে না করে তার কর্তব্য কর্ম বাদ দিয়ে সে গিয়ে যুদ্ধ করবে তাহলে ওটা হলে বিধর্ম হয়ে গেল। তো ঠিক, কিন্তু এখানে প্রভুপাদ বলছেন কিন্তু যদি কেউ ভগবত ভক্তি অনুশীলনের পন্থায় অগ্রসর হচ্ছে চান তাহলে তিনি যে কোনো অবস্থাতে যে কোনো স্থানে থাকেন না কেন কৃষ্ণকে সন্তুষ্ট করার মাধ্যমে সে সব কিছুই ধর্মকে পরিচালনা করতে পারেন, সৌভাগ্য অর্জন করতে পারেন। তাহলে তার স্বধর্ম হচ্ছে সম্পূর্ণ পরমেশ্বর ভগবানের সেবা। এখন ভগবানের সেবা সে ক্ষত্রিয় কিন্তু সে যদি কৃষ্ণ সেবা না করে তাহলে তার কোনো লাভ হবে না। যদি কোনো গৃহস্থ কৃষ্ণ সেবা না করে তার কিছু লাভ হবে, কোনো বানপন্থী সে যদি কৃষ্ণ সেবা না করে তার কিছু লাভ হবে, সে স্বধর্ম করিলেও সে গৌরবে পড়ে মাঝে। স্বধর্ম দেখাচ্ছে যে আমি গৃহস্থ হিসেবে আমার ছেলে মেয়েদের দেখাশোনা করছি, খাওয়াচ্ছি, পুত্র স্ত্রী কন্যা তাদের বস্ত্র দিচ্ছি, ঔষধ দিচ্ছি, করলাম, কিছুটা সমাজে থাকাকালীন করছে। কিন্তু যখন কেউ তার আত্মকল্যাণ করতে চায় সেখানে স্বধর্ম হচ্ছে আত্মার স্বধর্ম ভগবানের সেবা। এখানে প্রবাদ বলছেন তো ভগবানের সেবা করা হচ্ছে সেটা হচ্ছে পরম সৌভাগ্যের কথা, তো সেটা অবশ্যই করা উচিত। তো সেজন্য এই মনুষ্য জীবনে ক্রম অনুসারে এইরকম উন্নয়ন করতে হয়। এই জন্য কলিযুগে বর্ণাশ্রম ধর্মকে ত্যাগ করে দেওয়া হয়েছে, এই জন্য কৃষ্ণ ধর্ম ত্যাগ করতে পারলেন। কেন এই কলিযুগে মানুষ স্বধর্ম আচরণ করতে পারে না, এই বর্ণাশ্রম পন্থা পালন করতে পারে না, তো সেজন্যই গীতায় কৃষ্ণ বললেন ধর্ম কি সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম, যেন ডাইরেক্ট ভগবানের কাছে শরণাগত হয়ে যাও। কলিযুগে কেউ গৃহস্থ ধর্ম, সন্ন্যাস ধর্ম, ব্রহ্মচর্য ধর্ম কেউ পালন করতে পারে না, তো সেই জন্য ডাইরেক্ট তাদের ধর্ম অনুসারে বৃত্তি অনুসারে যখন সে পালন করবে সেটা ঠিক আছে, কিন্তু আসলে ক্রমান্বয়ে সেটা ভগবানের কাছে যাওয়ার জন্য সেবা করায় করে আস্তে আস্তে, কিন্তু কলিযুগে সেটা লোক ঠিকঠিকভাবে পালন করে না। তাই জন্য ভগবান বললেন সরাসরি আমার শরণাগত হয়ে যাও। তাই জন্য আমরা যখন স্বধর্ম করলাম যদি কৃষ্ণ আরাধনা না করি তাহলে নরকে যেতে হবে। সেই জন্য স্বধর্ম অনুষ্ঠিতাং পুংসাং বিশ্বক্ষণ কথা আসুজ, ভগবানের কথার প্রতি মানে রুচি নেই, আসক্তি নেই, হরিনাম করতে, প্রসাদ খেতে, গ্রন্থ অধ্যয়ন করতে, সাধুসঙ্গ করতে রুচি নেই, অথচ আমি আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে নিয়ে সমাজের প্রতিষ্ঠিত আছি, খুব ভালো সমাজের লোক, এরা খুব সুন্দর পরিবার, তাদের স্ত্রী পুত্রের সবগুলো তারা জোগাড় দেয়, কোনো কিছু তাদের চিন্তা নেই, খুব ভালো পরিবার, এতে কিছু লাভ হবে না যখন কৃষ্ণ ভক্তি কেউ না করবে। আর ওইটাই সময় বহিকে বলুন, কেউ সে কৃষ্ণ ভক্তি করছে, হ্যাঁ কৃষ্ণের সেবা করছে, তাহলে সে নিত্য আনন্দে তার আত্মকল্যাণ সরাসরি ভগবদ্ধায় ফিরে যেতে পারবে। যিনি কৃষ্ণ ভক্তি স্তরে উন্নতি লাভ করছেন তার প্রকৃত কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। মানুষ যতক্ষণ পর্যন্ত দেহাত্মবুদ্ধি স্তরে থাকে ততক্ষণ সামাজিক প্রথা অনুসারে কাজ করবে। দেহাত্মবুদ্ধি থাকলে ওই পুত্র কন্যার প্রতি মোহ থাকলে ওই সামাজিকভাবে তাদের যা লাগবে দিবে, লোকেরা বাহাবা দিবে, কিন্তু এটা এই যে যথেষ্ট নয় সেটা মানুষ জানে না, এটা একটা সামাজিক প্রথা, সামাজিক ধর্ম এখানে বলা আছে, কিন্তু গ্রাম্য ধর্ম প্রচলিত প্রথা, কিন্তু শাস্ত্র ওই প্রচলিত প্রথাকে ত্যাগ করতে বলা আছে, ওই ধরনের ধর্ম, এই জন্য স্বধর্ম ত্যাগ করতে বলা আছে। প্রথমে না করলে খারাপ, নিজের ধর্ম অনুসারে অন্যদিকে গেলে খারাপ, কিন্তু সেটা যখন বুঝে আধ্যাত্মিক উন্নয়ন করতে চায় তখন কৃষ্ণ ভক্তি করতে হবে, আর তখন সব ধর্মে অটোমেটিকলি তার প্রারম্ভ হয়ে যাবে। কিন্তু কেউ যদি আধ্যাত্মিক স্তরে উন্নীত হন তাহলে তাকে কেবল পরমেশ্বর ভগবানের সেবা করতে হবে, এটাই হচ্ছে প্রকৃত স্বধর্ম আচরণ। প্রকৃত স্বধর্ম মানে আত্মার ধর্ম, তাহলে আমাদের দেহের ধর্ম আছে, মনের ধর্ম আছে, এখন প্রকৃত স্বধর্ম আবার বর্ণাশ্রম পন্থায় গৃহস্থের স্বধর্ম, ব্রহ্মচারী স্বধর্ম, সন্ন্যাসীর স্বধর্ম, ব্রাহ্মণের স্বধর্ম, ক্ষত্রিয়ের স্বধর্ম, এসব আবার এক একটা স্বধর্ম, এটা দেহিক, কিন্তু সেগুলি অনিত্য। কিন্তু যখন আত্মার স্বধর্ম আসলে সেটা হচ্ছে ভগবানের সাথে যুক্ত থাকা, ওই স্বধর্ম আচরণ না করলে আমাদের এই সামাজিক ধর্ম আচরণ করলেও নরকে যেতে হবে। তো এটা যখন কেউ উপলব্ধি করবে, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দেহিক ধর্ম ঠিক আছে, গ্রাম্য পন্থা সমাজে বাহাবা পাওয়ার জন্য, কিন্তু আমার আত্মার কল্যাণ হবে না, বারবার এই জগতেই আসতে হবে, সেজন্য কত সূক্ষ্ম বিচার। সেজন্য ক্রমে ক্রমে আমাদের প্রকৃত স্বধর্ম যে আত্মার, তো সেটা কি ভগবানের সেবা, সেজন্য ভগবানের সেবা আমাদের কায় মন বাক্যে করতে হবে। ইহা আর্যস্য হরের দাস্য কর্মনা মনসাগিরা নিখিলস্ব অপব্যস্তাস্য জীবন মুক্ত সহজ, তখন আমরা মুক্ত হতে পারব। কখন না এই কায় মন বাক্যে, শরীর দিয়ে, মন দিয়ে, কথা দিয়ে যখন আমরা ভগবানের সেবা করতে লাগবো, তো সেটাই দ্বারাই কি হবে না মুক্ত হয়ে যাবেন, জাগতিক সব কিছু থেকে মুক্ত হতে পারবেন। তো এই জন্যই আমরা এই ভগবত ভক্তি অনুশীলন করছি কায় মন বাক্যে, যদি আমরা করতে পারবো ঠিকভাবে হরিসেবা, ব্যাস ভগবান ব্রহ্মা বলছেন যে সে ভগবান হচ্ছেন অজিত পুরুষ, তাকে জয় করতে পারে, তাকে বেঁধে রাখতে পারে। যখন কায় মন বাক্যে স্থানে স্থিতা স্মৃতিগতাং তনুবাং মনোভীর্যে প্রায়শ অজিত জিত ত্রৈলোক্যাং, এই ত্রিলোকের মধ্যে ভগবানকে কেউ বাঁধতে পারে না, জয় করতে পারে না। কিন্তু যারা স্থানে স্থিতা নিজের স্থানে আছে, গৃহস্থ গৃহস্থ হয়ে আছে, ব্রহ্মচারী ব্রহ্মচারী আছে, সেই সেখানে থেকেই কি করছে না ভগবানের আরাধনা শুরু করেছে, স্বধর্ম আত্মার ধর্ম তখন করছে। হয়তো ব্রহ্মচারী ছিল সেখান থেকে ভগবানের আরাধনা করছে, গৃহস্থ যার যেখানে শক্তি আছে, গৃহস্থ আশ্রমে সে শক্তি লাভ করতে পারবে, ওখানে সে যা সেখান থেকে সে ভগবানের আরাধনা করবে। কেউ ব্রহ্মচারী জীবনে মনে করছে এখানে আমার বেশি শক্তি পাবো, সেখান থেকে সে করবে, তার স্থানের কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, সেখানে ব্রহ্মা নিজে বলছেন স্থানে স্থিতা সেখানেই থাকো, শ্রুতিগতাং তন্নবাং মনোভীর্যে, কায় মন বাক্যে ভগবানের সেবা করো, তাহলে কি হবে না সেই অজিত পুরুষ ভগবানকে তুমি জিত জয় করতে পারবে, তাকে তুমি কাছে নিতে পারবে, বাঁধতে পারবে, আর তুমি আদেশ করতে পারবে, যশোদা মা কৃষ্ণকে বেঁধে রাখছে, আদেশ করছে কত কিছু, তো সেটা অনেক ক্রম অনুসারে সাধিত হবে। তো সেজন্য আমাদের আত্মকল্যাণ করতে হবে, সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার মাধ্যমে সাধু সঙ্গে করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। এই জন্য প্রত্যেক মানুষের উচিত কি অহিংসা থাকা, সততা অনুশীলন করা, এবং চৌর্যবৃত্তি থেকে বিরত থাকা, জীবন ধারণে যতটুকু প্রয়োজন ততটুকু সংগ্রহ করা, এবং ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করা, প্রত্যেকেই গৃহস্থ জীবনেও ব্রহ্মচর্য জীবন থাকবে, কেবল পুত্রার্থে ক্রিয়তে ভাজা, তপস্যা অনুষ্ঠান করা, পরিষ্কার থাকা, বাড়িঘর সব পরিষ্কার রাখতে হবে, বুঝতে পারছেন লীলাময় গোবিন্দ প্রভু, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠাকুর ঘর বাড়ি পোশাক পরিচ্ছদ গুছিয়ে থাকবে সব, এমন না একদম জঙ্গল হয়ে থাকবে, বাড়িতে গিয়ে ঢুকেই দেখতে হবে কত সুন্দর মায়েরা ভক্ত, ব্রাহ্মণের দিব্যগুণটা কি সুচিতা, বুঝতে পারছেন সুচিতা হচ্ছে দিব্যগুণ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তা বাড়িতে ঢুকেই লোক যেন বুঝে, তার খাটে ঢুকেই যেন মনে করবে কি সুন্দর গুছিয়ে রেখেছে, অনেক থাকতে পারে ছিঁড়া থাকতে পারে পরিষ্কার, গরিব হতে পারে কিন্তু গুছানো আছে সব, এগুলো অভ্যাস করতে হবে। এই জন্য এখানে বলছেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বেদ অধ্যয়ন করবে, পরমেশ্বর ভগবানের আরাধনা করবে, এরকমভাবে কপিল দেব তিনি তার মাতাকে শিক্ষা দিচ্ছেন প্রকৃত যোগী হওয়ার জন্য। যোগী মানে ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য, কিভাবে যুক্ত হবেন তার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম, জয় শ্রী প্রভুপাদ কি, ভগবান কপিল দেব কি, সমবেত ভক্তবৃন্দ কি, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ঠিক আছে।